আমার জীবন আমার মরণ আমার রবের জন্য, আমার রবের জন্য।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক, মাদানী চ্যানেলের অনুষ্ঠান আত্মত্যাগের কাহিনী অসাধারণ একটি অনুষ্ঠান। কেননা এর মধ্যে আমরা বিভিন্ন বুজুর্গানে দিন, সাহাবায়ে কেরাম, পবিত্র আহলে বায়াত, অতঃপর আম্বিয়ায়ে কেরাম এবং স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাতে সংগঠিত হওয়া সেই মহান ঘটনাসমূহ জানার সুযোগ পাই, যার মধ্যে পেরেশানি ছিল, পরীক্ষা ছিল, কিন্তু অতুলনীয় আত্মত্যাগ ছিল, অসাধারণ সবর ছিল। এই মাস আমাদেরকে আত্মত্যাগ মনে করিয়ে দেয়। এই অনুষ্ঠানও আমাদের অসংখ্য ইসলামী ইতিহাসের যেসব স্বর্ণালী ঘটনা আছে তা তুলে ধরে। আজও আমরা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের উত্তম আলোচনা করব, তাদের সিরাতের ব্যাপারে জানব। তবে এর পূর্বে খুবই চমৎকার একটি দরুদ শরীফের ফজিলত সম্বলিত হাদিস শরীফ শুনব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান ফরমান হলো,
মান সাল্লা আলাইয়া সালাতান কাতাবাল্লাহু লাহু কিরাতান ওয়াল কিরাতু মিসলু উহুদ।
নবী পাক আলাইহি সালাতু সালাম বলেন যে যে একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার জন্য এক কিরাত প্রতিদান লিপিবদ্ধ করেন, আর এক কিরাত উহুদ পাহাড় সমপরিমাণ। দর্শক, আপনারা স্ক্রিনে দেখছেন হয়তো উহুদ পাহাড়, এটি কত বড় পাহাড়! বলা হয় প্রায় 9 মাইল। এর যে ডাইমেনশন আছে, দৈর্ঘ্য এবং প্রস্থ, তা প্রায় 9 মাইলের কাছাকাছি। এত বড় এই পাহাড়টি। আর একবার দরুদ শরীফ পাঠকারীকে কিরাত অর্থাৎ উহুদ পাহাড় সমপরিমাণ প্রতিদান প্রদান করা হয়। আর সুবহানাল্লাহ, এমনিতেও এটি জান্নাতি পাহাড়। চলুন আপনাদেরকে উহুদের সম্পর্কেও কিছু বলি। এটি মদিনাতুল মানওয়ারার এমন একটি পাহাড় যাকে জান্নাতি পাহাড় বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় ফরমান হচ্ছে, যার সারমর্ম হল, উহুদ আমাকে মহব্বত করে এবং আমি উহুদকে মহব্বত করি। হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, একটু চিন্তা করুন, পাহাড় হচ্ছে প্রাণহীন, পাথর হচ্ছে প্রাণহীন। প্রাণহীন পাথর নবী পাককে মহব্বত করলে তা জান্নাতে যাবে। যদি উম্মত মন প্রাণ দিয়ে নিজের নবীকে ভালোবাসে, তাহলে ইনশা আল্লাহ কেনই বা সে জান্নাতে যাবে না, সেও জান্নাতে যাবে। প্রিয় নবীকে সীমাহীন মহব্বত করুন, হাকিকি মহব্বত করুন, প্র্যাকটিক্যাল মহব্বত করুন। প্র্যাকটিক্যাল মহব্বত কি জিনিস? অবশ্যই তার পবিত্র নাম আদব সহকারে নিন, দরুদ শরীফ অধিক হারে পড়ুন। তবে আমার আমলও তো বলুন, আমি নবী পাকের উম্মত এবং তাকে মহব্বত করি। আমার আচরণ বলুক, আমি আশিকের রসুল। আমার কথাবার্তা সাক্ষ্য দিক, আমি আশিকের রসুল। আল্লাহ করুক আমরা যেন মৌখিকভাবেও ইশকের রসুলের প্রকাশ করি এবং যাকে বলে যে প্র্যাকটিক্যালিও ইশকের রসুলের অধিকারী হই। কবি লিখেন যে,
ফানা ইতনা তো হো যাউ মে তেরি জাতে আলি মে জো মুঝকো দেখলে উসকো তেরা দিদার হো যায়।
অর্থাৎ আমি নবী পাকের সুন্নতের এমন আমলকারী হয়ে যাব, আমাকে দেখেই যেন বোঝা যায় আমি কার উম্মত। যাই হোক, দরুদ শরীফের কথাই না সুন্দর ফজিলত। আসুন একসাথে মহব্বতের সাথে, উচ্চ আওয়াজের সাথে দরুদ শরীফ পড়ে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আমরা আত্মত্যাগের কাহিনীতে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের আত্মত্যাগের ব্যাপারে শুনছিলাম। খুবই সুন্দর এবং অনন্য ব্যক্তিত্ব ছিলেন সাহাবায়ে কেরামের মধ্যে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মর্যাদা বড়ই অনন্য, তার নুরানি চেহারায় কিছু দাগ ছিল, রং মোবারকও যাকে আমরা আমাদের ভাষায় শ্যামলা বর্ণ বলে থাকি তেমন ছিল। আর নর্মালি যখন কারো চেহারায় দুনিয়াবী সৌন্দর্য না থাকে, তার সাথে সাধারণত কেউ আত্মীয়তা করে না, অথচ আসল সৌন্দর্য মনে সৌন্দর্য। তো হযরত জুলাইবিবেরও যা কিতাবে লিখা আছে, তার বিবাহ কোথাও হচ্ছিল না। নবী পাক আলাইহি সাল্লাতু সাল্লাম তাকে খুবই মহব্বত করতেন এবং তিনিও নবী পাককে সীমাহীন মহব্বত করতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন সম্বন্ধের ব্যাপারে, বিবাহের ব্যাপারে। নবী পাক আলাইহি সাল্লাতু সাল্লাম তাকে একজন আনসারী সাহাবির কাছে পাঠালেন এবং বার্তা পাঠালেন, তাকে জানানো হোক যে নবী পাক আলাইহি সাল্লাতু সাল্লাম পাঠিয়েছেন, তার মেয়ের বিবাহ তার সাথে দেয়া হোক। ওই সাহাবির যে কন্যা ছিল তিনি খুবই রূপবতী ছিলেন। একদিকে এমন একজন ব্যক্তি যার চেহারায় কিছু দাগ আছে, আর অপরদিকে এমন একজন রমণী আছেন যিনি অনেক বেশি রূপের অধিকারী। যখন আনসারী সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত জুলাইবিব পৌঁছলেন এবং নবী পাকের বার্তা পৌঁছিয়ে দিলেন, তখন তিনি বললেন যে আমি একটু মেয়ের মাকে জিজ্ঞেস করে নিচ্ছি। তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, অমুকের সম্বন্ধ এসেছে। তখন ওই নারী স্বীয় কন্যার মহাব্বতে কিছু অযাচিত শব্দ বললেন যে এমনটি কখনোই হতে পারে না, আল্লাহর শপথ এমনটি হতে পারে না। নবী পাক আলাইহিস সালাতু সালাম কি এই সম্বন্ধেই পেয়েছিলেন? আমাদের তো অমুক অমুক বড় বড় খানদান থেকে সম্বন্ধ এসেছে, আমাদের মেয়েকে সেখানে বিবাহ দিইনি। এই কথাগুলো উপযুক্ত ছিল না। উপসর্গ হোক সেই মেয়ের কথাই, যিনি ঘরের ভেতরের পর্দার আড়ালে এসব কথা শুনছিলেন। আল্লাহ আকবর! তখন ওই মেয়েটি বললেন যে এটি না দেখুন, কার সম্বন্ধ এসেছে, এটি দেখুন কে প্রস্তাব পাঠিয়েছে। আপনি কি নবী পাক আলাইহিস সালাতু সালামের আদেশ অমান্য করছেন? যদি নবী পাক রাজি থাকেন তাহলে আমি ওই বিবাহে রাজি আছি, এই বিবাহ অনুষ্ঠিত হোক। সুবহানাল্লাহ! মূলত মেয়েটি তাদের মা বাবার এই পেরেশানি এবং দুশ্চিন্তাকে দূর করে দেন। অতঃপর তারা কিছুক্ষণ পরে এই বিচলিত পরিস্থিতি থেকে বেরিয়ে আসেন, বললেন যে মেয়েটি ঠিক বলেছেন, এবং তারা বললেন যে মেয়ে সত্য বলেছে। এবং নবী পাক আলাইহিস সালাতু সালামের দরবারে গিয়ে ওই মেয়ের বাবা বললেন, হুজুর যদি আপনি রাজি থাকেন তাহলে আমরাও রাজি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিঃসন্দেহে আমি এই বিবাহে রাজি। তখন ওই আনসারী সাহাবী তার মেয়ের বিবাহ হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ! তারা কেমন লোক ছিলেন দর্শক! নবী পাকের আদেশে নিজের সবকিছু কুরবান করেছেন। এছাড়া ওই মেয়েটির ইশকে রসুলের অবস্থা কতটা অতুলনীয়! বর্তমানে আমাদের সমাজে আমরা অসংখ্য ক্যাটাগরি তৈরি করে রেখেছি। দর্শক, বিবাহের বিষয়টি হাদিসে এসেছে, যার সারমর্ম হল চারটি বিষয় দেখে করা হয়ে থাকে, হয়তো সৌন্দর্যের ভিত্তিতে, অথবা দিনদারিতার ভিত্তিতে, অথবা বংশ খানদানের ভিত্তিতে, অথবা ধন সম্পদের ভিত্তিতে। দেয়ার আর ফোর রিজন। প্রিয় নবী আলিহি সালাতুসাল্লাম বলেন, তোমাদের নাক ধুলাই মলিন হোক, দিনদারিতাকে প্রাধান্য দাও। অর্থাৎ এই চারটি বিষয়ের মধ্যে সবচেয়ে টপ দিনদারি হওয়া উচিত। কিন্তু বর্তমানে সম্বন্ধ করার সময় কে এটা দেখে? এখানে যে মেয়ের সাথে বিবাহ হচ্ছে, যে ছেলের সাথে বিবাহ হচ্ছে, আমি উভয় পরিবারের কথা বলছি, আমরা কি এটা দেখি যে আমরা যার সাথে সম্বন্ধ করতে যাচ্ছি, আমাদের মেয়ে অথবা আমাদের ছেলের, সে আসলে দিনদার কিনা? হ্যাঁ, এটা তো দেখা হয় মেয়ের ক্ষেত্রে, মেয়ে রূপবতী কিনা, বংশ কেমন, জনাব উপহার কতটুকু এনেছে। কিন্তু কেউ কি ভাবে সে নামাজি কিনা, পর্দাশীল কিনা, দিনদার কিনা, তার আকিদা কেমন, আল্লাহ এবং রসুলের ব্যাপারে, সাহাবা এবং আহলে বাইতের ব্যাপারে, আউলিয়া কিরামের ব্যাপারে তার ধারণা কেমন? কেননা সে ভবিষ্যতে গিয়ে আপনার সন্তানের মা হবে। আপনি কি জানেন প্রাথমিক শিক্ষা সন্তান তার মায়ের কাছ থেকে পেয়ে থাকে? দর্শক, আমি একটি অদ্ভুত কথা বলতে যাচ্ছি। কিতাবে লেখা আছে, আমি ওইসব যুবকদের উদ্দেশ্যে বলছি যাদের এখনও বিবাহ হয়নি, কিতাবে এটি লেখা আছে যে বুজুর্গরা লিখেছেন, ওই যুবক যার বিবাহ হয়নি, বিবাহের পূর্বেই তার অনাগত সন্তানের তার উপর কিছু হক রয়েছে। খুবই অদ্ভুত কথা না? এখনও বিবাহ হয়নি, অনাগত সন্তান কোত্থেকে এলো? জি, আমি সকল যুবকের উদ্দেশ্যে এই কথা বলছি। বলেছেন, হক হলো এই, অনাগত সন্তানের জন্য উত্তম মা তালাশ করতে হবে। মা ন্যাক্কার হলে তখন বাচ্চা ন্যাক্কার হবে, মা নামাজি হলে বাচ্চার উপর তার প্রভাব পড়বে, মা যদি লজ্জাশীল হয় তাহলে ইনশাআল্লাহ বাচ্চাও লজ্জাশীল হবে, মায়ের আকিদা সঠিক হলে তখন বাচ্চার আকিদাও সঠিক হবে, কেননা বাচ্চার প্রথম প্রতিপালন তো মায়ের কোলেই হয়ে থাকে। কিন্তু হো কেয়ার্স, কে পরোয়া করছে? আজকাল তো ক্যাটাগরি অন্যরকম। একদম অনুরূপভাবে যখন ছেলে তালাশ করে তখন মেয়ের পক্ষ কি প্রশ্ন করেন? দেখতে কেমন, কত উপার্জন করে, বংশ কেমন, কোনো খারাপ অভ্যাস নেই তো? আচ্ছা, খারাপ অভ্যাসের লিস্টেও আমরা আমাদের মর্জি মতোই তৈরি করেছি। আমাদের নিকট খারাপ অভ্যাস হলো জুয়ারি না হওয়া, মদ্যপায়ী না হওয়া, নেশা না করা, যেহেতু এই সমস্ত কাজগুলোকে আমাদের সোসাইটিতে খারাপ মনে করা হয়। এখন তো দুর্ভাগ্যবশত মদকে খারাপ মনে করা হয় না, কিন্তু এছাড়া নিঃসন্দেহে মদ পান করা হারাম, নেশা করা হারাম, জুয়া খেলা হারাম, নামাজ পরিত্যাগ কি হারাম নয়? কত উপার্জন করে এটা তো খেয়াল রাখছেন, কোথা থেকে উপার্জন করে এটা কি জিজ্ঞেস করেছেন? একটু চিন্তা করুন, যদি আপনার হবু জামাতা, আমি বাবাদের উদ্দেশ্যে বলছি, সে যদি সুদের কাজ করে তাহলে সুদের ব্যবসায়ী তো ওই ব্যক্তি যে আল্লাহর সাথে যুদ্ধ করছে, আর আল্লাহর সাথে যুদ্ধকারীকে আপনি আপনার মেয়ে দিচ্ছেন? আপনি চিন্তা করুন, সে কি সফলকাম হবে নাকি ধ্বংস হবে? হারাম উপার্জন করে আনলে আপনার মেয়েকে কি খাওয়াবে? আগত প্রজন্মকেও সে হারাম খাওয়াবে। চিন্তা তো করুন, আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন? আচ্ছা, শুধুমাত্র উপার্জন নয়, এরপর তার আকিদা, তার ইমান, আল্লাহ এবং রসুলের ব্যাপারে তার চিন্তাধারা, আউলিয়া, সাহাবা এবং আহলে বাইতের ব্যাপারে আকিদা কি, এগুলো কে চেক করবে? আমাদের কাছে এমন উদাহরণ রয়েছে, লোকেরা তাদের মেয়েকে উত্তম প্রশিক্ষণ দিয়েছেন, প্রতিপালন করছেন, পর্দা শিখিয়েছেন, সাহাবা আহলে বাইত আউলিয়া কেরাম নবী পাকের মহাব্বত তাকে শিখিয়েছেন, কিন্তু যখন শ্বশুরবাড়ি গেল বলা হলো পর্দার প্রয়োজন নেই, তুমি পর্দা বাদ দাও, এবং সেখানে মাজ আল্লাহ এইসব আউলিয়া কিরাম, বুজুর্গানে দিন, আউলিয়ায়ে কিরাম, আহলে বাইতে আতহারের ব্যাপারে অদ্ভুত অদ্ভুত কথা চলতে লাগলো এবং খুব সমস্যা হয়ে গেল। পরবর্তীতে আফসোস করে লাভ কি? প্রথমে চেক করা উচিত ছিল না? হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধ যেখানে গেলে ওই মেয়েটি কি বলেছিলেন, কত টাকা আছে, বংশ কেমন, দেখতে কেমন, বাহ্যিকভাবে এইসব বিষয়গুলো ছিল না, তবে দিনদারি ছিল, কেননা নবী পাক তার প্রতি সন্তুষ্ট ছিলেন। প্লিজ, দিনকে আমাদের টপ প্রায়োরিটিতে রাখতে হবে। হাই, এই কথাগুলো যেন আমরা বুঝতে পারি, ভবিষ্যৎ জীবন সুখময় হয়ে যাবে। আসুন সামনে যাই, হযরত জুলাই বিবির জীবন কিভাবে কেটেছিল, কেমন আত্মত্যাগ করেছেন তিনি, নবী পাক আলাইহিস সালাতু সালামের প্রতি কেমন মহব্বত ছিল। ঘটনা এমন হলো, একবার নবী পাক আলাইহিস সালাতু সালামের উপর শত্রুদের আক্রমণের ফলে মদিনা মনোয়ারাতে মদিনাবাসীর মাঝে ভীতির সঞ্চার হয়েছিল। হযরত জুলাই বিব আরোহী হয়ে বাহিরে বের হন এবং কিছুক্ষণ পর লোকেরা দেখলো যে হযরত জুলাই বিব শহীদ হয়ে গেছেন। তার আশেপাশে অসংখ্য মুশরিকদের লাশ পড়েছিল যাদেরকে হযরত জুলাই বিব হত্যা করেছিল। দর্শক, তিনি সেই সৌভাগ্যবান সাহাবি যার ব্যাপারে নবী পাক আলাইহিস সালাতু সালাম বলেন, সে আমার থেকে এবং আমি তার থেকে। সুবহানাল্লাহ। হযরত আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম আলাইহিস সালাতু সালাম যুদ্ধের মাঝে ছিলেন। এক যুদ্ধে প্রিয় নবী আলাইহিস সালাতু সালাম উপস্থিত ছিলেন। আল্লাহ তাআলা তাকে বিজয়ের সাথে গনিমতের সম্পদ দান করেন। তিনি তার সাহাবীদেরকে বলেন, তোমাদের মাঝে কেউ অনুপস্থিত নেই তো? লোকেরা আরজ করলো, অমুক অমুক লোক অনুপস্থিত। তখন নবী পাক বললেন, আর কেউ অনুপস্থিত নেই তো? লোকেরা বলল, অমুক অমুক লোককে দেখা যাচ্ছে না। নবী পাক আলাইহিস সালাতু সালাম পুনরায় জিজ্ঞেস করলেন, এমন আর কেউ নেই তো যাকে পাওয়া যাচ্ছে না? লোকের আরজ করলো, কেউ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জুলাই বিবকে দেখছি না। যেখানে লাশ রাখা ছিল তখন সেখানে খোঁজা হলো। সেখানে সাতটি লাশের পাশে হযরত জুলাই বিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দেহ দেখা গেল। সাতজন মুসলিম ছিল এবং একটি তার মোবারক দেহ ছিল। এর মানে হচ্ছে ওই সাতজনকে মেরে তিনি শহীদ হয়েছেন। নবী পাক আলাইহিস সালাতু সালাম সেখানে দাঁড়িয়েই বললেন, সে সাতজন লোককে মেরেছে, এরপর সে নিজেই শহীদ হয়েছে। বললেন, সে আমার থেকে এবং আমি তার থেকে, সে আমার থেকে এবং আমি তার থেকে। নবী পাক আলাইহিস সালাতু সালাম তাকে উভয় হাতের উপর রাখলেন, আপনি তার ভাগ্য তো দেখুন, যেই খাটিয়ার উপর তার মোবারক শির ছিল নবী পাক সেটাকে নিজ হাতে লিফট করেছেন, উঠিয়েছেন, অন্য কেউ শরীক ছিল না। কবর খনন করানো হলো এবং প্রিয় নবী নিজ হাতে হযরত জুলাই বিবকে সেখানে দাফন করলেন। হায় হায়, তার কিসমতের উপর আমার প্রাণ কুরবান, একজন উম্মতের জন্য এর চেয়ে সৌভাগ্যের বিষয় আর কি আছে? দর্শক, এই হচ্ছেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের নিজের সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের উপর উৎসর্গ করেছেন। আরও একজন সাহাবির ঘটনায় যাচ্ছি, খুবই অসাধারণ কাহিনী। মদিনাতুল মনোয়ারার বাসিন্দারা আনসারি আউস গোত্রের সাথে তার বংশীয় সম্পর্ক ছিল। তার পিতা আবু আমের নিজ গোত্রের সর্দার ছিল এবং জাহেলি যুগে তার ইবাদতের আধিক্য দেখে মানুষ তাকে আবু আমের রাহিব বলতো। যখন প্রিয় নবী আলাইহিস সালাতু সালাম হিজরত করে মদিনা মনোয়ারায় তশরিফ আনেন এবং সমস্ত মদিনাবাসী এবং তার আশেপাশের লোক প্রিয় নবী আলাইহিস সালাতু সালামের কদমে কোরবান হতে লাগলো, তখন মদিনাতুল মনোয়ারায় দুই ব্যক্তির উপর হিংস্র ভূত সওয়ার হয়ে গেল। এক আবদুল্লাহ ইবনে ওবাই, দ্বিতীয় আমের রাহিব। আবদুল্লাহ ইবনে ওবাই নিজের শত্রুতাকে গোপন রাখলো এবং মোনাফিক হয়ে মদিনাতেই ছিল, কিন্তু আবু আমের রাহিব হিংসার আগুনে জ্বলে পড়ে মদিনা থেকে মক্কায় চলে গেল। মক্কার কাফিরদের উত্তেজিত করে মদিনাতুল মনোয়ারায় হামলার জন্য প্রস্তুত করল এবং এরপর তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধ সংঘটিত হল। আবু আমের কাফিরদের নেতা দলে অন্তর্ভুক্ত ছিল এবং কাফির সৈন্যদের পক্ষ হয়ে যুদ্ধ করছিল, কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ পাক যার হৃদয়ে হিদায়ত প্রদান করেন, এই আবু আমের ছেলে আর তার নাম ছিল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামী পতাকা নিয়েছে, বড়ই বাহাদুরি এবং উৎসাহ উদ্দীপনার সাথে কাফিরদের সাথে যুদ্ধ করছিলেন। আবু আমের নিজের তলোয়ার হাঁকিয়ে কাফেরদের দল থেকে অগ্রসর হচ্ছিল। তখন হযরত হানজালা তার ইমানি উদ্দীপনা দেখুন, নবী পাক আলাইহিস সালাতু সালামের দরবারে এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে অনুমতি দিন, আমি আমার তলোয়ার দিয়ে আমার পিতা আবু আমেরের মাথা কেটে নিয়ে আসি। রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার্দ্রতা, তার রহমত এটি সায় দিল না। ছেলের তলোয়ার বাবার মাথা কাটবে? তিনি অনুমতি দিলেন না। তিনি হযরত হানজালার জিহাদের উদ্দীপনায় এমনভাবে সামনে অগ্রসর হচ্ছিল যে জানকে হাতের তালুতে রেখে খুবই বাহাদুরির সাথে লড়াই করতে করতে সৈন্যদলের মাঝখানে পৌঁছে গেলেন, ভেতরে ঢুকে গেলেন এবং সেনাপতি আবু সুফিয়ানের উপর আক্রমণ করলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ার আবু সুফিয়ানের ঘাড়ে আঘাত হানবে, তখনই পেছন থেকে সাদ্দাদ বিন আল আসওয়াদ সামনে এসে আক্রমণ প্রতিহত করল এবং হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল। দর্শক, তিনি শহীদ হলেন সত্য, তবে এই শাহাদাতে আরও একটি অসাধারণ বিষয় হচ্ছে, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম নতুন বিবাহ করেছিলেন। আপনি কি জানেন তার বিবাহের কয়টি দিন অতিবাহিত হয়েছিল? তিনি এক রাতের বর ছিলেন, অর্থাৎ একদিন পূর্বেই তার বিবাহ হয়েছে। বিবাহের রাতে তিনি নিজ স্ত্রীর সাথে বাসর ঘরে ছিলেন এবং রাতের শেষ প্রহরে ঘোষণা দেওয়া হলো, হে মুসলমানেরা, জিহাদের সময় এসে গেছে, আল্লাহর রাস্তায় কোরবানির সময় চলে এসেছে। নিজের স্ত্রীকে রেখে উহুদের যুদ্ধে চলে এসেছিলেন, যখন উহুদ যুদ্ধ সমাপ্ত হলো এবং সাহাবে কেরাম আলহিম রিদওয়ানের দেহ মোবারককে তালাশ করা হচ্ছিল, তখন হযরত হানজালার দেহ মোবারক পাওয়া যাচ্ছিল না, তার লাশ মোবারক পাওয়া যাচ্ছিল না। তখন সাহাবিরা বললেন, হুজুর, হযরত হানজালার দেহ পাওয়া যাচ্ছে না। তখন নবী পাক আলাইহি সাল্লাতু সাল্লাম বললেন, তাকে ফেরেশতারা গোসল দিয়েছেন, অর্থাৎ তাকে আসমানের দিকে উঠিয়ে নেওয়া হয়েছে। যখন তাকে ফিরিয়ে আনা হলো, তখন তার চুলের মধ্যে সুবহানাল্লাহ ভেজা ভাব ছিল, পানির ফোঁটা জ্বলছিল। তার চুল থেকে বোঝা যাচ্ছিল যে তাকে গোসল দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সাহাবায়ে কিরামকে নবী পাক বললেন, সে যখন যুদ্ধে এসেছিল তার গোসলের প্রয়োজন ছিল, কিন্তু আল্লাহর রাস্তায় ডাকা হলে সে গোসল করতে পারেনি, বরং সে যুদ্ধে চলে এসেছে, এই ময়দানে চলে এসেছে এবং লড়তে লড়তে শহীদ হয়ে গেছে, তাই ফেরেশতারা তাকে গোসল দিয়েছে। আর এই জন্যই হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাসিলুল মালাইকা, অর্থাৎ ফেরেশতাদের মাধ্যমে গোসলকৃত বলা হয়। দর্শক, এটি বলা সহজ, বিবাহের একদিন হয়েছে আর বান্দা তার সব কিছু পরিত্যাগ করে আল্লাহর রাস্তায় বেরিয়ে গেছে এবং নিজের সব কিছু কোরবান করে দিয়েছেন। দিন এত সহজে বসার হয়নি, বড় বড় আত্মত্যাগ ছিল, বড় বড় স্ট্রাগল ছিল, কত কিছু করেছেন আমাদের পূর্বসূরীরা, যা শুনে আমাদের ইমান তাজা হয়ে যায়। আমরা চিন্তা করি, আজ আমরা বলি আমাদের ঘরের সমস্যা আছে, অমুক ইস্যু আছে, তো ব্যবসায়িক সমস্যা আছে, আমি খুব বিজি, আমার কাছে সময় নেই দিনের খিদমতের জন্য। সেসব মানুষ ভাবুক, আজ তারা যেই বাহানা বানিয়ে দিনের খিদমত তো দূরের বিষয়, মসজিদে নামাজ পড়তেও আসে না। সেসব লোকেরা একটু ভাবুক যারা নিজেকে দিনই কাজের জন্য প্রস্তুত করতে পারেন না। বর্তমান যুগে বিশ্বাস করুন, দাওয়াত ইসলামী এত বড় নিয়ামত যা আমাদেরকে সুযোগ করে দিচ্ছে, আমরা একাকে কিভাবে করতে পারবো একটু চিন্তা করুন। এই সমস্ত ঘটনা পরে যদি আমাদের মানসিকতা তৈরি হয়, ভাই আমিও কিছু আম্বিয়ে কেরাম, সাহাবে কেরাম, আহলে বায়েতে আথার, আউলিয়ে কেরামের আত্মত্যাগকে অনুসরণ করে, তাদের পদাঙ্ক অনুসরণ করে আমিও কিছু দিনের খিদমত করব, আমার অংশের বাতিও আমি জ্বালাব। একাকি এটি সহজ ছিল না, কিন্তু উৎসর্গহন দাওয়াত ইসলামীর এই পরিবেশের উপর যা আমাদেরকে সুযোগ দিয়েছে, আমরাও কাফেলায় সফর করব, ইজতিমায় গিয়ে মানুষকে ঘরে ঘরে নেকির দাওয়াত দিয়ে আমরাও তাদেরকে ইসলামের পথে ডাকতে পারি, দিনের পথে ডাকতে পারি। আমরা কিছু কোরবানি দিয়ে আমরাও কিছু নেকি অর্জন করতে পারি। আমরা যেন এই কথাগুলো বুঝতে পারি এবং দাওয়াত ইসলামের ভাইদের সহায়তাকারী হয়ে যায়। দুনিয়ার অনেক দেশে ইসলামের পতাকাকে দাওয়াত ইসলামী এমনভাবে উড়িয়েছে যে অমুসলিমরা মুসলমান হচ্ছে, বরং অমুসলিমদের উপাসনালয় মসজিদে রূপান্তরিত হচ্ছে। আর যেখানে মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে, যে কোনো মানুষ আল্লাহর পানা নিজের ধর্মকে পরিত্যাগ করে অন্য ধর্মকে গ্রহণ করছে, বাহিরের দেশে এমন এমন ঘটনা আছে দর্শক যা আমরা আপনাকে চ্যানেলে বলতে পারবো না। কিন্তু আলহামদুলিল্লাহ, সেসব জায়গায় গিয়ে সেসব লোকদের ইমানকে মজবুত করা, তাদের কনফিউশনকে দূর করা, অথবা তাদেরকে ইসলামের দিকে ফিরিয়ে আনা, যারা যাচ্ছে তাদেরকে বিরত রাখা, এটি দিনে ইসলামের কত বড় খিদমত। আলহামদুলিল্লাহ, আপনার আমার দাওয়াত ইসলামী করছে, বি এ পার্ট অফ দাওয়াত ইসলামী, আপনার দাওয়াত ইসলামীকে সাপোর্ট করুন, বরং অংশীদার হন। এইসব ঘটনা আমাদেরকে ডেকে ডেকে বলছে, আমরা কোথায়, আমাদের প্রচেষ্টা কোথায়। আমাদের তো এই মহান ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করতে হবে কিয়ামতের দিন, জান্নাতে তাদের সাথে যেতে হবে ইনশাআল্লাহ। মুখ দেখানোর মতো কাজ করি যেন কিছু বলতে পারি। হে হযরত সাইয়্যিদুনা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি প্রথম রাতেই আপনার স্ত্রীকে রেখে শহীদ হয়ে গেছেন, আমরাও আমাদের ভাগের কিছু কাজ করে এসেছি, চলুন এখন যাই এমন এক ব্যক্তির ব্যাপারে জানার জন্য যার প্রতি আমাদের সকলের খুব মহাব্বত রয়েছে। আর জানেন কেন মহাব্বত রয়েছে? নবী পাক আলাইহিস সালাতু সাল্লামের প্রতি তার বড়ই মহাব্বত ছিল, শুধুমাত্র তারই নবী পাকের প্রতি ভালোবাসা ছিল। প্রিয় নবীকে কে ভালোবাসে না? কবি বলেন না,
উন পর কুরবান জমানা হ্যায় জো রব্বে দো আলম কা মাহবুব ইয়াগানা হ্যায়।
আমরা যাচ্ছি হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে, তিনি মুয়াজ্জিনের রাসূল, আমার নবীও তাকে খুব ভালোবাসতেন, তার মহাব্বতের রাসূল তো সুবহানাল্লাহ, কতই না অসাধারণ তার কাহিনী, তার ব্যাপারে কিছু কথা জানব। দর্শক, এমনিতেই সকল সাহাবায়ে কেরাম আলহিম রিদওয়ানের নিজ নিজ মর্যাদা রয়েছে, তবে সেসব মহান ব্যক্তিদের মাঝে হযরত সাইয়্যিদুনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ সম্মান ও মর্যাদার অবস্থান ছিল। তিনি দীন ইসলামের জন্য অনেক কষ্ট সহ্য করেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন, খোদাবীতি হোক অথবা ইশকে রসুল হোক, তাকুয়া ও পরেশঘারিতা হোক অথবা ইবাদত ও রিয়াজত হোক, কারামত কিংবা সম্মান হোক অথবা ধীরতা ও বিনয়, নম্রতা হোক, সচ্চরিত্র হোক কিংবা নম্রতা ও সহনশীলতা হোক, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সত্তায় এই সমস্ত গুণাবলীর ঝলক দেখা যেত। তার সম্মান ও মর্যাদা এমন যে গোলামদের বুকে আলিঙ্গন করা, আমাদের প্রিয় প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে সময়ে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ, আসুন কিছু হযরত বিলাল হাবশী সম্পর্কে শ্রবণ করি, কেমন কেমন জুলুম তার উপর করা হয়েছিল। হযরত সাইয়্যিদুনা উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, একদিন আমরা ওয়ারাকা বিন নওফেল, যিনি কিনা উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ছিলেন, তিনি হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে অতিক্রম করেন। সে সময় তাকে ইসলাম গ্রহণের কারণে নির্যাতন করা হচ্ছিল, আর এমন অবস্থায়ও তিনি আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক এর স্লোগান দিচ্ছিলেন, তার স্লোগান দিচ্ছিলেন। ওয়ারাকা বিন নওফেল বলেন, হে বিলাল, আল্লাহর নাম নিতে থাকো। অতঃপর উমাইয়া বিন খালফ, যে সাইয়্যিদুনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারছিল, তার দিকে ফিরে বলল, আল্লাহর শপথ, যদি তুমি তাকে এই কারণে শহীদ করে দাও, আমি রহমত ও বরকত লাভের জন্য তার মাজার বানাবো। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিক দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হযরত বিলালের দিকে তাকালেন, তিনি দেখলেন যে একই আচরণ চলছিল, খুব নির্যাতন চলছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খালফকে বলেন, হে উমাইয়া, তুমি বেলালের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় পাচ্ছ না? কতক্ষণ তাকে কষ্ট দিতে থাকবে? উমাইয়া বলল, তুমি তাকে নষ্ট করেছ, তাকে কষ্ট থেকে বাঁচিয়ে নাও, যা তুমি দেখছ। আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে বেলালের চেয়ে অধিক সুস্থ শক্তিশালী গোলাম রয়েছে, এক কাজ করো, বেলালকে আমায় দিয়ে দাও, আমার সেই গোলামকে নিয়ে নাও। বলল, আমি রাজি আছি। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে নিজের গোলাম দিয়ে দিলেন এবং হযরত বিলাল হাবশীকে নিয়ে নিলেন এবং আজাদ করে দিলেন। দর্শক, এটি হচ্ছে একটি ঘটনা। আরেকটি বর্ণনায় এটি এসেছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই অত্যাচার দেখতেন, তার হৃদয় ব্যথিত হতো। তিনি জানতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রুসিক্ত হতেন, যখন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্টকে দেখতেন, উত্তপ্ত বালুতে শোয়ানো, বুকের উপর পাথর রাখা, অনেক প্রহার করা, এরপরও তার আল্লাহ আল্লাহ ডাকতে থাকা। একবার হযরত আবু বকর সিদ্দিক উমাইয়া বিন খালফের কাছে গেলেন এবং গিয়ে বললেন, এই বেলালকে আমায় দিয়ে দাও। উমাইয়া বলল, আমি এত দাম নেব। একটি উদাহরণ দিচ্ছি, সেই যুগে একজন গোলামের মূল্য 500 টাকা ছিল, আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলছি। তো উমাইয়া বলল যে, আমি 1000 নেব। তিনি বললেন, ঠিক আছে, আমি রাজি আছি। বলল, না, আমি 1500 নেব। তিনি বললেন, আমি রাজি আছি। সে বলল, আমি 2000 নেব। তিনি বললেন, আমি রাজি আছি। সে দাম বাড়াতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক মূল্য অ্যাকসেপ্ট করতে থাকলেন। শেষমেশ একটি বড় অ্যামাউন্টে গিয়ে সেই যুগের প্রচলনের চেয়েও অনেক বেশি উচ্চ মূল্যে হযরত বিলাল হাবশীকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করলেন। যখন ক্রয় করলেন, ডিল হয়ে গেল, তখন উমাইয়া বলল, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি খুব ভালো ব্যবসায়ী হিসেবে প্রসিদ্ধ, তোমার দরদাম খুব মজবুত হয়, তুমি খুব ভেবেচিন্তে জিনিস ক্রয় করো, তোমার একই হয়ে গেছে, তুমি একজন হাবশী গোলামকে এত দামে ক্রয় করছো, আমি তো তোমাকে বড় বিজনেসম্যান মনে করতাম, তোমাকে বড় ব্যবসায়ী মনে করতাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঐতিহাসিক শব্দ বললেন, হে উমাইয়া, তুমি বেলালের মূল্য কিভাবে বুঝবে? তুমি এর চেয়ে বেশি চাইলে আমি এর চেয়ে বেশি দিতাম। আর যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলালকে সাথে নিয়ে নবী পাকের দরবারে এলেন, প্রিয় নবী খুব খুশি হলেন, হুজুর বেলালকে আজাদ করে নিয়ে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর, হাদিস শরীফের সারমর্ম হল, যেই অর্থ তুমি বেলালকে আজাদ করার জন্য ব্যয় করেছ, তাতে কিছু অংশ আমার থেকেও নিয়ে মিলিয়ে নাও। হযরত বিলালের কিসমতের উপর আমার জান কুরবান। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিকের তার প্রতি ভালোবাসা এবং আল্লাহর নবী আলাইহি সাল্লাতু সাল্লামের তার প্রতি ভালোবাসা। হযরত আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত সম্পদ তো আপনারই, যা আমি ব্যয় করেছি হুজুর সেগুলোও আপনার। আল্লাহু আকবর! এটি কেমন ভালোবাসা ছিল, এটি কেমন মহব্বত ছিল! হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরত বেলাল হাবশীর উপর আল্লাহর রাস্তায় কত পরীক্ষা এসেছে, কিন্তু তবুও বাতিলের সামনে মাথা নোয়াননি। মূলত এ সকল আল্লাহওয়ালাদের মূল মন্ত্র ছিল, মাথা কাটলে কেটে যাক, জান চলে গেলে চলে যাক, দিন ইসলামকে ছেড়ে যেন বাতিলের সামনে মাথা নত না হয়। হায়, এসব পবিত্র সত্তাগণের ইমানের উপর যে বিশ্বাস ছিল, ইমানের যে গুরুত্ব তাদের হৃদয়ে ছিল, আল্লাহর প্রতি যে মহাব্বত ছিল, তার কিছুটা আমাদের নসিব হোক। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ এমন এমন ঘটনা শোনা যায়, কোনো নারীর প্রেমে মানুষ নিজের ইমান বিক্রি করে দেয়, কোনো দেশের ভিসা নেয়ার জন্য মানুষ নিজের ইমান থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ আকবর! কিভাবে মুখ দেখাবো? অতঃপর তাদের উপর আখিরাতে কতই না ভয়ানক শাস্তি অবধারিত হবে। আল্লাহর ওয়াস্তে নিজের ইমানের কদর করুন। দর্শক, আপনারা দেখলেন যে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগ, সুবহানাল্লাহ, মুয়াজ্জিনে রাসূল, অতঃপর তিনি ইসলামে সেই সম্মান লাভ করেছেন। হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সাইয়্যিদুনা বিলাল বলে ডাকতেন। কেমন সুন্দর ধর্ম আমাদের! হাবশা থেকে আগত গোলামকে হযরত ওমরের মতো ব্যক্তি সাইয়্যিদুনা বিলাল বলে ডাকতেন। এটি আমাদের শিক্ষাও দিচ্ছে, ইসলামে কোনো ফর্সা ব্যক্তির, কোনো কালো মানুষের উপর, কোনো সম্পদশালী, কোনো দরিদ্রের উপর কোনো মর্যাদা নেই। আল্লাহর দরবারে সেই মর্যাদাবান যে অধিক খোদাবিরু। আর সাহাবে কেরাম আলহিম রিদওয়ানের মাঝে এমনই মহাব্বত ছিল এবং ইসলাম এই সম্মতারই দর্স প্রদান করে। আমরা এই কবিতা পড়ে থাকি,
একই সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ।
কিন্তু আজ অবস্থা কেমন? ধনীরা দরিদ্রকে তুচ্ছ জ্ঞান করছে, বড় বংশের মানুষ ছোট বংশের মানুষকে তুচ্ছ জ্ঞান করছে। আমরা নিজেদের মুসলমান বলি, কিভাবে হতে পারে? না ভাই, আল্লাহর দরবারে সেই ব্যক্তি সবচেয়ে সম্মানিত।
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
নিঃসন্দেহে আল্লাহর নিকট সম্মানিত ওই ব্যক্তি যে অধিক তাকওয়াবান। আলহামদুলিল্লাহ, নামাজে আমরা এই দৃশ্য দেখতে পাই। অনেক সময় একজন গরিব ড্রাইভার যখন ইমামতি করেন, তখন তার পেছনে বসও থাকেন, মালিক থাকেন, অফিসের লোক থাকেন, সবাই নামাজ পড়ে থাকেন। দর্শক, নামাজের সময় এটি হয়ে যায়, এরপর সাথে বসাই, সাথে খাবার খাওয়াই, ভালোবাসা দেয়। না, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় এভরিবডি ইজ ইকুয়াল, আমাদেরকে সবার সাথে মহাব্বতপূর্ণ আচরণ করতে হবে। হাই, ইসলামের এই সৌন্দর্য প্র্যাকটিক্যালি আমাদের জীবনে বাস্তবায়ন সফল কাম হয়। দর্শক, আমরা আত্মত্যাগের কাহিনী শুনছিলাম। এখন আমি এই প্রোগ্রামের শেষে আকিদায়ে খাতমে নবুয়তের জন্য কোরবান হওয়া এক সাহাবি হযরত হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাদেরকে শোনাবো। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান খাতমে নবুয়তের জন্য কিভাবে নিজেদের জীবন কোরবান করেছেন এবং কিভাবে সুবহানাল্লাহ মুসাইলামা কাজ্জাব হোক অথবা যত মিথ্যা নবী দাবিদার ছিলেন তাদেরকে কত অসাধারণভাবে মোকাবেলা করেছেন, নিজেদের জানের পরোয়া করেননি। হযরত হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা যায়েদ বিন আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 70 জন বরকতময় লোকদের অন্তর্ভুক্ত ছিলেন যারা দ্বিতীয় বায়াতে উকবার সৌভাগ্যের অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ, তিনি মদিনা হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্যে এভাবে জীবন কাটান যে কোনো যুদ্ধে অংশগ্রহণ এবং কোনো ফরজ আদায়ের ক্ষেত্রে কখনই তিনি পিছপা হননি। একটি সময় এলো, তিনি দক্ষিণ আরব উপদ্বীপে দুজন মিথ্যাবাদী লোককে দেখলেন যারা নবুয়তের দাবি করত এবং মানুষকে গোমরাহির দিকে নিয়ে যাচ্ছিল। এদের একজন সানাই আত্মপ্রকাশ করেছিল যার নাম আসআদ বিন কাব আনসা ছিল এবং দ্বিতীয়জন ইয়ামামাতে আত্মপ্রকাশ করেছিল যার নাম মুসাইলামা কাজ্জাব ছিল। এই দুই মিথ্যাবাদী নিজ নিজ গোত্রের মানুষকে এই সকল মুমিনদের বিরুদ্ধে খেপিয়ে তুলতে শুরু করলো যারা আল্লাহ রসুল আসাল্লাহ সাল্লাহ তালা আলহি ওসাল্লামের আহ্বানে লাব্বাইক বলেছিল। তারা মানুষকে এই বলে প্রদভষ্ট করতে আরম্ভ করলো তারা এসব এলাকাতে মাআজ আল্লাহ আল্লাহ রসুল আলহি সাল্লাতুসাল্লামের প্রতিনিধি এবং এর চেয়েও একদাব এগিয়ে গেল এবং নিজেই নবুয়তের মিথ্যা দাবিদার হয়ে গেল এবং মানুষকে প্রদভষ্ট করতে লাগলো। হঠাৎ একদিন মুসাইলামার পক্ষ থেকে পাঠানো এক প্রতিনিধি নবী পাক আলাইহিস সালাতুসসালামের কাছে মুসাইলামার চিঠি নিয়ে এসেছিল এবং সে চিঠিতে এভাবে সম্বোধন করল, মুসাইলামা রসুলুল্লাহর পক্ষ হতে মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তোমার উপর শান্তি বর্ষিত হোক, আম্মা বাদ, শুনে নাও আমি এই ব্যাপারে তোমার অংশীদার, অর্ধেক ভূমি আমার হবে এবং অর্ধেক কোরাইশের, তবে কোরাইশ এমন একটি জাতি যারা জুলুম করে, এরকম আক্রমণাত্মক এবং অভদ্রমূলক বেয়াদবিমূলক চিঠি লেখল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তর কিভাবে দিলেন, কেমন সুন্দর পদ্ধতি!
বিসমিল্লাহির রহমানির রহিম,
মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মুসাইলামা কাজ্জাবের প্রতি। কাজ্জাব বলা হয় অনেক বেশি মিথ্যাবাদীকে। ইসলাম ওই ব্যক্তির জন্য যে হিদায়তের পদাঙ্ক অনুসরণ করে। আম্মাবাদ, শুনে নাও, জমিন হচ্ছে আল্লাহ তাআলার, তিনি তার বান্দার মধ্যে যাকে চান তাকে ওয়ারিশ বানিয়ে দেন, কিন্তু উত্তম পরিণতি ভীত সন্তুষ্টদের জন্যই হয়। আল্লাহ আকবর! নবী পাক আলিহি সাল্লাতু সাল্লামের এই শব্দাবলী প্রভাতের শুভ্রতার ন্যায় অর্থাৎ ভোরের আলোর ন্যায় প্রতিফলিত হল এবং বনু হানিফার কাজ্জাবকে নিরাশ করে ছেড়েছে। সে নবুয়তকে বাদশাহী মনে করেছিল, তাই অর্ধেক রাজ্য দাবি করেছে। আর নবী পাক আলিহি সাল্লাতু সাল্লাম কতই না সুন্দর উত্তর দিয়েছেন, জমিন পুরোটাই আল্লাহর, সাম্রাজ্য এবং নবুয়ত এমন নয় যে নবী বদলে গেলে বাদশাহও বদলে যাবে এবং তার জন্য আলাদা টেরিটরি থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছিলেন। যখন তার কাছে এই বার্তা পৌঁছলো তার চেহারা কালো হয়ে গেল, প্রদভষ্টতা আরো বৃদ্ধি পেল। এরপরে এটি হওয়া উচিত ছিল যে সে তওবা করে নিবে, তার প্রদভষ্টতা আরো বৃদ্ধি পেল, মানুষকে আরো প্রদভষ্ট করতে লাগলো। আল্লাহ আকবর! এখন সে মুসলমানদেরকে দেয়া শাস্তিও বৃদ্ধি করলো। যে ব্যক্তি ইমান আনত নবী পাককে, যারা নবী মানত তাকে মাযাল্লাহ নবী মানত না বা রসুল মানত না, তাকে শাস্তি প্রদান করত। নবী পাক আলাইহি সালাতুসসালাম যখন এই পরিস্থিতি দেখলেন তখন একটি চিঠি লেখার সিদ্ধান্ত নিলেন এবং তাকে তার কুকর্ম থেকে নিষেধ করতে চাইছিলেন। এখন একজন এমন লোকের প্রয়োজন ছিল যিনি এই চিঠি নিয়ে যাবেন, আর এই আশঙ্কাও ছিল যে যাবে তার উপর নির্যাতন হবে। কিন্তু উৎসর্গহন হযরত হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহাদুরির উপর, তার হিম্মতের উপর এবং তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের উপর এবং আকিদায়ে খাতমে নবুয়তের হিফাজতের উপর তিনি বললেন, হুজুর, আমি এই সফর করার জন্য প্রস্তুত আছি। তিনি চিঠি নিলেন এবং খুব দ্রুততার সাথে ওই এলাকায় পৌঁছলেন। যখন নবী পাক আলাইহিস সালাতু সাল্লামের চিঠি মুসাইলামাকে প্রদান করলেন, মুসাইলামা যখন সেই চিঠি খুলল তখন নুরানি আলো সেই চিঠি থেকে যে আলো বের হলো তার চোখকে অন্ধকার করে দিল, ফলে তার অহংকার ও রাগ আরো বেড়ে গেল। মুসাইলামা কাজ্জাব তার গোত্রের একজনকে বলল, রসুলে পাক সাল্লাহু আলহি আসাল্লামের চিঠি নিয়ে যে এসেছে হাবিব বিন জায়েদ তাকে আনা হোক। আচ্ছা, এর পূর্বেই তাকে মারাত্মকভাবে আহত করা হয়েছিল, তার উপর খুব অত্যাচার করা হয়েছিল এবং মুসাইলামা এটি মনে করেছিল যে যখন আমি তাকে দরবারে ডাকবো আগেই সে আঘাতে জর্জরিত হয়েছে, এখন সে আমার নবুওতকে স্বীকৃতি দিবে এবং আমার মানুষ বুঝে যাবে যে রসুল পাক সাল্লাহু আলহি আসাল্লামের পক্ষ থেকে যিনি বার্তা নিয়ে এসেছেন তার আকিদাও চেঞ্জ হয়ে গেছে। অতঃপর যখন হাবিব বিন জায়েদকে আনা হলো, আগে থেকেই তিনি অনেক বেশি আহত ছিলেন, শরীরে দাগ পড়ে গিয়েছিল, তো মুসাইলামার এই আশা ছিল সে আমার উপর ঈমান আনবে। তখন মুসাইলামা কাজ্জাব খুব দম্ভের সাথে বলল যে তুমি এই সাক্ষ্য দিচ্ছ কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল? হাবিব বিন জায়েদ বলল, হ্যাঁ আমি অবশ্যই সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যখন এই কথা শুনল তার চেহারার রঙও বদলে গেল, কিন্তু বলল, এই সাক্ষ্য দিচ্ছ কি আমিও আল্লাহর রাসূল? হযরত হাবিব বিন জায়েদ বললেন, আমি তো বদির, শুনতে পাই না, আমি তোমার কথা শুনতে পারছি না। যখন এই কথা বলল তখন মুসাইলামার যাকে বলে মাথায় রক্ত গেল, দরবারের সামনে লাঞ্ছিত অপমানিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কেমন উম্মত, এত নির্যাতিত হওয়ার পরও তার আকীদা সামান্য এক ইঞ্চিও আগে পেছনে হয়নি। আল্লাহু আকবার! এখন সে তার জল্লাদকে ডাকলো, দ্রুত তার একটি হাত কেটে দাও। সেই জালিমরা তার এক হাত কেটে দিল। অতঃপর হাবিব বিন জায়েদকে জিজ্ঞেস করা হলো, তুমি কি সাক্ষ্য দিচ্ছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল? বলল, অবশ্যই সাক্ষ্য দিচ্ছি আমার আকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপর বলল, তুমি কি এটাও সাক্ষ্য দাও আমিও আল্লাহর রাসূল? হযরত হাবিব বিন জায়েদ বললেন, আমি তোমার আওয়াজ শুনতে পাচ্ছি না, আমি তোমার আওয়াজ শুনতে অপারক। আবার সে ক্রোধে অগ্নিশর্মা হয়ে গেল, দ্বিতীয় হাতও কেটে ফেলা হলো। আবার প্রশ্ন করা হলো, একই উত্তর পেল, এক এক করে তার শরীরের অঙ্গ কেটে ফেলা হলো। কিন্তু উৎসর্গহন হযরত হাবিব বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানের উপর, আকীদায়ে খাতেমে নবুয়তের উপর কেমন ধীর ছিলেন, তাকে টুকরো করল, তার দেহকে কেটে ফেলা হলো, তিনি শহীদ হয়ে গেলেন। কিন্তু তার ধীর অটলতায় তার ইমানে সামান্য পরিমাণে পার্থক্য আসেনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সংবাদ পেলেন যে হযরত হাবিব বিন জায়েদ শহীদ হয়ে গেছেন, তিনি খুব ধৈর্য প্রকাশ করেন, কেননা আল্লাহ তাবারকা তাআলা তাকে এই সংবাদ জানিয়ে দিয়েছিলেন যে ভবিষ্যতে মুসাইলামা কাজ্জাবের পরিণতি কেমন হবে। দর্শক, এই ঘটনা থেকে যেভাবে হযরত হাবিব বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগ, ইসলামের জন্য তার যেই অসামান্য অবদান ছিল, ধীরতা ছিল, তা জানা যায়। আর এটিও জানা যায় যে আকীদায়ে খতমে নবুয়তে আমাদের কতটা পাকাপোক্ত হওয়া উচিত, আমাদের কানও এমন কথা শোনার ক্ষেত্রে বদির হওয়া উচিত। আমাদের সকলের এটি ফাইনাল ডিসিশন এবং আকীদা মনে রাখবেন, যেভাবে আল্লাহকে এক মানা আমাদের ইমানের জন্য জরুরি, অনুরূপভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সর্বশেষ নবী মানাও এটি আমাদের ইমানের জন্য ততটাই জরুরি। এই আকীদাকে নিজেও মজবুত করুন, নিজের সন্তানকেও এটি শেখান। কতই না সুন্দর স্লোগান দাওয়াত ইসলামের সুন্দর পরিবেশে আমাদেরকে প্রদান করা হয়েছে। মুহাম্মদে মুস্তাফা সর্বশেষ নবী, আহমদে মুজতবা সর্বশেষ নবী। সুবহানাল্লাহ! আমার আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার হিকমত তো দেখুন, দাওয়াত ইসলামিতে হাজারো লাখো দর্স সারা দুনিয়ায় প্রতিদিনের রুটিন মাফিক হয়ে থাকে। দর্স, বয়ান, মাদানী পরামর্শ, প্রতিটি দাওয়াত ইসলামী ওয়ালা, ইসলামী ভাই এবং ইসলামী ফোন, আগে আমরা এই খুতবা পড়তাম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সুবহানাল্লাহ! মাদানী মার্কাজের পক্ষ থেকে আমাদেরকে এই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখন যেহেতু এই ধরনের কর্মকাণ্ড অধিক বেড়ে গেছে, তাই আমাদের প্রতিটি খুতবায় এই খুতবা বলা হবে। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। সুবহানাল্লাহ! মানুষের অন্তরে, মানুষের কানে, বাচ্চাদের আকীদায়, মগজে যাকে বলে যে ইনশাআল্লাহ, আমাদের এই আকীদা পোক্ত করতে হবে, আর এটি আমাদের ইমানের দাবি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কোনো নবী আসতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ এটি। এছাড়া খতমে নবুয়তের আকীদার উপর আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল দেখতে থাকুন, আরও বয়ান শুনতে পাবেন। প্রতি বছর 7 সেপ্টেম্বর আকীদায়ে খতমে নবুয়ত সংরক্ষণ দিবস শান শকতের সাথে মাদানী চ্যানেলে উদযাপন করা হয়। আপনারা সেই সব প্রোগ্রাম দেখুন। পুরনো প্রোগ্রাম দেখতে চাইলে মাদানী চ্যানেলের পুরো প্রোগ্রাম আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পারবেন। আল্লাহ করিম আমাদের সবাইকে আকীদায়ে খতমে নবুয়তের ধারাবাহিকতা পাকাপোক্তভাবে আমাদেরকে আলহামদুলিল্লাহ এর প্রচারের তৌফিক দান করুক, এবং এই আকীদার উপর ইমান এবং ক্ষমার সাথে আমাদেরকে মদিনাতে মৃত্যু নসিব করুক। আমাদেরকে দোয়ায় স্মরণ রাখবেন। পরবর্তী প্রোগ্রামে ইনশাআল্লাহ আরও আত্মত্যাগের কাহিনী নিয়ে উপস্থিত হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার জীবন, আমার মরণ, আমার রবের জন্য, আমার রবের জন্য।